সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকের আলাপনের বিষয় 2019 সালে আন্তর্জাতিক স্থানীয় সব অঙ্গনে কোথায় কি ঘটলো এবং আগামী বছর কি ঘটবে এইসব নিয়ে, এবং মূলত আজকে আমরা প্রথমেই আলোচনা করব ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে। কেমন নির্বাচন হবে, কি প্রত্যাশা করছে বাংলাদেশের মানুষজন দুই মেয়রের কাছ থেকে, বিশেষ করে ঢাকা সিটির মানুষজন, তো এসব নিয়ে আলোচনার জন্যে আমরা তিনজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি এবং দুজন ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। গোলাম মর্তুজা আছেন, আপনারা সবাই চেনেন ঢাকা থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই, আর নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন, নিউ ইয়র্কে অবস্থানরত বর্তমানে দৈনিক মানব জমিনের ডেপুটি উপসম্পাদক মনির হায়দার, আর কলকাতা থেকে চিত্রিতা সেটাল সাংবাদিক। তিনজনই আমরা আজকে এই বিষয় নিয়ে কথা শুনবো তাদের কাছ থেকে। গোলাম মর্তুজা, মনির হায়দার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা সালতামামি করব, 2019 সাল কেমন গেল, কিন্তু তার আগে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে দু তিনটি প্রসঙ্গ একটু বিশেষ করে গোলাম মর্তুজার কাছ থেকে জানতে চাইব। সেটি হচ্ছে যে ঢাকা সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বোধহয় এখনো শুরু হয়নি, কিন্তু আওয়ামী লীগ বিএনপির দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা, দুই বলতে দুই না চারজন আর কি, দুই সিটি কর্পোরেশনের নাম ঘোষণার পরপর অনানুষ্ঠানিক প্রচারণা যেটি, সেটি শুরু হয়েছে নৌকা এবং ধানের শীষ প্রতীকের চার মেয়র প্রার্থী, এবং এর মধ্যে দুজন বলা যায় মোটামুটি নতুন এবং দুজন পুরনো। ডিসিসি দক্ষিণের যে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস, আমরা জানি তিনি এমপি ছিলেন, এই ঘোষণার পর বোধহয় তিনি পদত্যাগ করেছেন। আর বিএনপির প্রার্থী হচ্ছে ঢাকা দক্ষিণের ইশরাক হোসেন, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র, যিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত যদিও কিন্তু খুব অ্যাক্টিভলি বোধহয় রাজনীতি করেননি। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম আবার প্রার্থী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি মনোনয়ন দিয়েছে তাবিত আওয়ালকে, আব্দুল্লাহ মিটুর পুত্র। তো যাই হোক, অনেক লম্বা কথা বলে ফেললাম। গোলাম মর্তুজা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কেমন নির্বাচন হবে।
কেমন নির্বাচন হবে সেটা আসলে বলতে পারবে আমাদের নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কি করেন হচ্ছে নির্বাচন কমিশন। যদি স্থানীয় সরকার নির্বাচন বা সিটি কর্পোরেশনের এই নির্বাচনগুলোতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা ভূমিকা থাকে বা সামগ্রিকভাবে সরকারের একটা ভূমিকা থাকে, সরকারের একটা ভূমিকা এই অর্থে যে নির্বাচন করে নির্বাচন কমিশন, কিন্তু লোকবলের থেকে শুরু করে নানাবিধ জায়গায় সরকারের সহায়তা বা সমর্থন দরকার হয়। এখানে সরকার এবং সরকারি দল যেহেতু একটি পক্ষ, বাংলাদেশে যেহেতু সরকারি দল এবং সরকার আলাদা নয় একাকার, সেই হিসাবে সরকারি দল এবং সরকার একটি পক্ষ, বিরোধী দল আরেকটি পক্ষ, মাঝখানে আছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন একটি নির্বাচন পরিচালনা করবে। এখন প্রশ্ন হয় যে নির্বাচন কমিশন যে শক্তি এবং সামর্থ্য নির্বাচন কমিশনের আছে, সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা যদি নির্বাচন কমিশন প্রয়োগ করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় এবং সরকার যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে দিতে না চায়, তাহলে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হওয়া কঠিন। কিন্তু নির্বাচন কমিশন যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে অনেকখানি সম্ভব, এবং তার চেয়ে বড় ব্যাপার যে দেশের মানুষ বা ভোটাররা দেখবেন যে নির্বাচন কমিশন চেষ্টা করেছিল, হয়তো পুরোপুরিভাবে পারেনি, যদি নির্বাচন কমিশন আন্তরিকভাবে চেষ্টা করে। কিন্তু আমরা আমাদের এই বর্তমান নির্বাচন কমিশন যে প্রক্রিয়াতে নির্বাচন করে এবং নির্বাচনের সময়ে তাদের যে অবস্থান হয়, সেই অবস্থানে একটি বিষয় নির্বাচন কমিশন খুব পরিষ্কার করতে পেরে সক্ষম হয়েছে যে তারা আসলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে আন্তরিকতা দরকার, জনগণের প্রতি বা ভোটারদের প্রতি যে দায়বদ্ধতা থাকা দরকার সেই জায়গা থেকে তারা না নেই। তারা এক ধরনের নির্বাচনী আনুষ্ঠানিকতা করতে চান এবং সরকার যে সরকার যা চান যেভাবে চান তারা আসলে সেই কাজটি করে দেন। তারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করাটা তাদের তাদের আসলে পুরো কার্যক্রমের মধ্যেই থাকে না, থাকে না। তার একটা বড় প্রমাণ দেখবেন, যেহেতু আমাদের এখনকার নির্বাচনী প্রক্রিয়াতে ভোটারের অংশগ্রহণ নাই, নির্বাচন হয় ভোটারের অংশগ্রহণ থাকে না, তো এই প্রক্রিয়ার নির্বাচনে খুব স্বাভাবিকভাবেই মানুষ ভোট দিতে আসেন না, ভোটাররা ভোট দিতে আসেন না। আপনারা দেখেছেন যে ভোটাররা যে ভোট দিতে আসেন না তার অনেকগুলো প্রমাণ দেখা গেছে, জনগণ শূন্য, ভোটার শূন্য, ভোট কেন্দ্র কুকুর কোথাও কুকুর কোথাও বিড়াল ভোট কেন্দ্রে শুয়ে থাকে, সেই ছবি গণমাধ্যমে ছাপা হয়। কিন্তু আপনি যদি দেখেন সেই জায়গাগুলোর যদি আপনি ভোটের চিত্র অ্যানালাইসিস করেন, তাহলে দেখা যায় যে ভোটের সংখ্যা আবার অনেক হয়ে যায়। তার মানে হচ্ছে জনগণ ভোট দিক বা না দিক ভোট হয়ে যায়। তো এরকম একটি প্রক্রিয়া নির্বাচন কমিশন একটা দায়িত্ব পালন করে। তারা বলে যে ভোটার আনার দায়িত্ব তাদের নয়, তারা একটি নির্বাচন করবেন, অর্থাৎ একটি নির্বাচনী আনুষ্ঠানিকতা করার মধ্যেই তারা তাদের কার্যক্রম সীমিত রাখতে চান। এই যদি একটি নির্বাচন কমিশনের কার্যক্রম হয়, তাহলে আসলে সেটা সিটি কর্পোরেশন নির্বাচন বলেন আর যে কোনো নির্বাচনই বলেন, সেই নির্বাচন কি সুষ্ঠু হবে? নির্বাচন হয়ে যায়নি, আগামী বলে দিতে পারি না যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে না, কিন্তু আলামত বা অতীত অভিজ্ঞতা বলে যে এই নির্বাচন কমিশন আসলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চান কিনা সেটা নিয়ে জনগণের খুব বড় রকমের একটি প্রশ্ন আছে। এবং নির্বাচন কি হয়ে গেছে এখন বাংলাদেশে এক ধরনের হাসির বিষয়। মানুষকে এখন ভোটের কথা বললে, নির্বাচনের কথা বললে মানুষ হাসি দিয়ে বলে বলেন যে ভোট তো না দিলেও দেয়া হয়ে যায়। অর্থাৎ এই যে নির্বাচনকে যে একটি ছেলে খেলা পর্যায়ে নিয়ে যেতে পারা, এটা বর্তমান নির্বাচন কমিশনের একটি খুব বড় রকমের সাফল্য।
আপনি বললেন যে জনগণের প্রশ্ন আছে নির্বাচন সুষ্ঠু হবে কি কেমন হবে এসব নিয়ে। আমরা তো দেখছি গণমাধ্যমের খবরটা পড়ে যে নির্বাচন কমিশনের মধ্যেকার মানুষদের মনেও প্রশ্ন আছে এটা নিয়ে। যাই হোক, অনেক ধন্যবাদ। আমি একটু মনির হায়দারের কাছে একই প্রশ্ন এবং গোলাম মর্তুজা বলার সঙ্গে সঙ্গে আমাদের শ্রোতারা নানান রকম প্রশ্ন করতে শুরু করেছেন। একদম দুজনের কথা আমি বলি। যুবরাজ চৌধুরী নামে আমাদের এক শ্রোতা বন্ধু লিখেছেন যে নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমরা আশা করা কি উচিত হবে? আজিজুল হক মোহাম্মদ নামে একজন লিখেছেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছি। মনির হায়দার, আপনি কি বলেন?
সত্যটা হলো যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন বা করতে পারবেন এই ধারণাটাই বাংলাদেশে এখন আর নাই, এটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসটা শুরু হয়েছে এখন থেকে 8-9 বছর আগে। আমি মনে করি যে 2014 সালের 5ই জানুয়ারি আমরা, মনে আছে আমাদের, যে আমরা একটা নির্বাচন দেখেছিলাম। তারপরে সর্বশেষ 2018 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচনটা আসলে ঘোষিত ছিল, 30শে ডিসেম্বর হওয়ার কথা ছিল। তো এভাবে ধারাবাহিকভাবে এবং আমি মনে করি অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ নির্বাচনী ব্যবস্থার উপর আর কোনো আস্থা না রাখে। এবং সেখানে যারা এটা করতে চেয়েছে তারা সম্পূর্ণরূপে সফল হয়েছে, যে মানুষ এখন আর নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা রাখে না। আপনার কথার সূত্র ধরেই যদি বলি যে নির্বাচন কমিশন বর্তমানে যেটি আছে, এর ভেতর থেকেই কোন একজন নির্বাচন কমিশনারকে আমরা মাঝে মাঝে বিবেকের ভূমিকা, যেটা বাংলা মুভিতে থাকে, আমরা কোন একজন ব্যক্তিকে বিবেকের ভূমিকা অবতীর্ণ হতে দেখি এবং তার মুখ দিয়ে আমরা বিষয়গুলো সবাই জানি, বাংলাদেশের মানুষ জানে যে এই নির্বাচন কমিশন আসলে কি করছে এবং এই নির্বাচন কমিশনকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু কমিশনের ভেতরের একজন মানুষ যখন এগুলো আরো মানে খোলাসা করে বলেন বা তার মুখ থেকে আসে, তখন এইটা আরো পরিষ্কার হয়। আমরা দেখেছি, মানে সত্যি বলতে কি, আসলে নির্বাচন কমিশন গুলা গত পরপর বেশ কয়েকটি নির্বাচন কমিশন গঠনই করা হয়েছে এমন ভাবে যে এই কমিশন যাতে সুষ্ঠ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু শুধু নিরপেক্ষ কথাটা বললে হবে না, সুষ্ঠ, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন যাতে না করে, করবার চেষ্টাই না করে, নির্বাচন কমিশনই আসলে গঠন করা হয়। কিন্তু কোনোভাবে হয়তো ঘটনাচক্রে এর মধ্যে এই নির্বাচন কমিশনে একজন মানুষ ঢুকে পড়েছেন, বা হয়তো তারা এভাবে ভাবেননি যে তার মতো একজন লেখক, তিনি হয়তো লেখালেখি করেন, তিনি এই ধরনের একটা সত্য ভূমিকা গ্রহণ করবেন যে তিনি ভিতরে সত্যগুলো মাঝে মাঝে বলে দেবেন। তো আমরা দেখেছি এখন যে ভদ্রলোক প্রধান নির্বাচন কমিশনারের চেয়ারে আছেন, তিনি আবার এই মানে যিনি সত্যি কথাগুলো বলেন তাকে টিপ্পনি কেটে কিংবা কখনো কখনো অসম্মানজনক মন্তব্য করেন। আমি মাত্র 3-4 দিন আগেই দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে যে ভদ্রলোক আছেন, তিনি বলেছেন যে মাহবুব তালুকদার সাহেব তো কবিতা টবিতা লেখেন, কবিতা দিয়ে তো আর গণতন্ত্র হয় না। ভদ্রলোকের কথা শুনে মনে হচ্ছে যে গণতন্ত্র বাংলাদেশে তিনিই কায়েম করছেন আর মাহবুব তালুকদার আসলে তাকে এই কাজে আরো বাধাগ্রস্ত করছেন বা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এইরকম যেখানে নির্বাচন কমিশনের প্রধান ব্যক্তি দৃষ্টিভঙ্গি এবং এই নির্বাচন কমিশনকে তার যে সাংবিধানিক ক্ষমতা আছে সেটা কাজে লাগাবার তাদের যে অনীহা, এই সব মিলিয়ে আসলে হয়েছে কি, অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন এখন হবে কি হবে না, এইটা নির্বাচন কমিশনের ব্যাপার নয়। এই নির্বাচন কমিশনটাকে কিভাবে ব্যবহার করবে ক্ষমতার মালিক যারা, পুরোপুরি নির্ভর করছে সেটার উপরে। এখন ধরেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যেটা হচ্ছে বা হতে যাচ্ছে, নির্বাচন হয়েছে, এমনকি নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, সকল নির্বাচনে আমরা দেখেছি যে ক্ষমতায় থাকা ব্যক্তিদের বা ক্ষমতাসীনদের দৃষ্টিভঙ্গি কি নির্বাচনকে ঘিরে। সুতরাং এইখানে আমি মনে করি যে দেশের সাধারণ মানুষের নির্বাচনকে ঘিরে কোনো আস্থা একেবারেই নেই।
আচ্ছা, আমরা আরেকটু,
কিন্তু
হ্যাঁ জি বলুন, আমরা এই আলোচনায় আরো আরো একটু গভীরে যাব, কিন্তু তার আগে ভারত কলকাতা থেকে আমাদের আরেক সাংবাদিক বন্ধু যুক্ত হয়েছেন, তার মত একটু জেনে আসি, দেখি তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে কি আশা পোষণ করেন। চিত্রিতা সান্যাল যুক্ত হয়েছেন ইতিমধ্যেই। দিদি আপনি আছেন লাইনে? আসলে ওই যে গোলাম মুর্তজা এবং মনির হায়দার দুজনেই কথা বলছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের ঢাকা সিটি কর্পোরেশনের যে দুই অংশের নির্বাচন হতে যাচ্ছে তা কেমন হবে, সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা, দুজনই একটু হতাশাজনক কথা বলছিলেন, কারণ তারা অতীতের যেসব নির্বাচন দেখেছেন তাতে আশা খুব শক্ত আশা পোষণ করতে পারছেন না। আপনার কি মনে হয় ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে, আপনি কি মনে করেন কেমন হতে পারে?
দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠুভাবে হোক, যে কোনো দেশের নির্বাচন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হোক এবং সাধারণ জনতা তাদের মত জাহির করতে পারেন এই মতদান করে, সেটাই কিন্তু শ্রেয়, সেটাই কিন্তু চাহিদা সাধারণ মানুষের। এবং বাংলাদেশের আমরা যতদূর জানি যে বাংলাদেশের যে অবস্থা সেখানে দেখুন অপোজিশন সব জায়গায় থাকে, অপোজিশন থাকাটাই কিন্তু ডেমোক্রেসিতে একটা বড় বিষয়, কারণ আমরা মনে করি যে অপোজিশন সব দেশে থাকলে যে সরকারি গঠন হোক বা যারাই আসুন তাদের শাসনকালে তাদের একটা চেক হতে পারে, সেই জন্য অপোজিশনের একটা বিশাল একটা ভূমিকা রয়েছে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে যে ধরনের আমি বক্তব্য শুনলাম এবং যে ধরনের আমি শুনছি এবং ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে যে ধরনের খবর আসছে তাতে সাধারণ মানুষের একটা অংশ তারা মনে করছেন যে ইলেকশন কমিশন মানে তারা সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না বা চাইছে না বা করছে না, আর সে জায়গায় এটাই কাম্য যে সেখানকার ইলেকশন কমিশন যাতে এই দৃষ্টিভঙ্গি রাখে যে সাধারণ জনতা যেটা চাইছে, শাসক যারা তারা এই স্কোপটা এই স্পেসটা তাদের সাধারণ জনতাকে দেওয়া উচিত যে তারা মতদান করুন, সুষ্ঠুভাবে করুন, তারা যা চাইছে তাই করুন, এটাই কিন্তু একটা সাধারণ ডেমোক্রেসিতে এটাই কিন্তু আমরা চাই। আমার মনে হয় যে ঢাকার সাধারণ জনতা নিশ্চয়ই এই বিষয় নিয়ে মুখ খুলবেন এবং তারা খুলছেনও, এই চাপ অবশ্যই তারা সৃষ্টি করতে পারবেন, এটাই।
অনেক ধন্যবাদ, দুঃখিত আমি আপনাকে এই প্রশ্ন করার কথা ছিল না, আপনার কাছ থেকে আমি আসলে সালতাম আমি শুনতে চাইছিলাম।
এটা এটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারনাল ব্যাপার,
জি
সেখানকার মানুষ অবশ্যই সেটা বুঝবে।
ঠিক আছে, আচ্ছা নির্বাচন নিয়ে আমি গোলাম মুর্তজার কাছে আরো একটি প্রশ্ন করতে চাই, যেটি সেটি হলো যে ঢাকা দক্ষিণের যে প্রার্থী হয়েছেন ফজলে নূর তাপস এবং বিএনপির প্রার্থী ইশাক হোসেন সাবেক মেয়রের পুত্র, তো এরা দুজনের ভিতরে যে নির্বাচনী প্রচারণা এই মানে নির্বাচনের দিন আগ পর্যন্ত চলবে তাতে অনেকেই বলছেন ইতিমধ্যে যে ফজলে নূর তাপস রাজনৈতিক পরিবারের সন্তান, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং গত নভেম্বরে তার বড় ভাই বোধহয় যুবলীগের চেয়ারম্যান হয়েছেন শেখ ফজলে শামস, তো এইসব কারণে তার সুবিধাটা বেশি, এমনিও উনি বললেন যে ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ার কারণে তাপসের সম্ভাবনাই বেশি। কিন্তু গোলাম মুর্তজা আমার প্রশ্ন এবং শ্রোতাদের অনেকেই জানতে চাচ্ছেন যে ইশরাক হোসেন সাবেক মেয়রের পুত্র হওয়ার কারণে তার কি কোনো সম্ভাবনা নেই কি মানে?
ধন্যবাদ আপনাকে, কারণ আমরা আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরে আমি ধরে নিচ্ছি যে নির্বাচনটি সুষ্ঠ গ্রহণযোগ্য অবাধ হবে।
জি,
আলোচনা করি তাহলে ফজলে নূর তাপসের জায়গায় আসছে
যে আগে যিনি মেয়র ছিলেন সাঈদ খোকন, সাঈদ খোকন মেয়র ভোট ছাড়া মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং তার পাঁচ বছরের সালে তিনি শুধু ব্যর্থই নয়, ব্যর্থতার চেয়েও বড় কিছু তিনি করেছেন, এক ধরনের উদ্ধত আচরণ করেছেন, ঢাকার মানুষকে বাংলাদেশের মানুষকে অপমান অসম্মান করে কথা বলেছেন। সুতরাং তার পরিবর্তে তাপসজনক তাপসকে নমিনেশন দেওয়া এটি আওয়ামী লীগের জন্য একটি ভালো সিদ্ধান্ত, তাপসজনক তাপসের প্রকাশ্যে ওই অর্থে বড় কোনো সমালোচনা নেই ভোটারদের কাছে। সুতরাং তিনি আওয়ামী লীগের রাজনীতি বা ভোটের রাজনীতিতে কি সুবিধা পাবেন, এটি গেল তাপসের জায়গা। আর ইশরাক হোসেনের যে বিষয়টি, ইশরাক হোসেন রাজনীতিতে একেবারেই নতুন, তার ওই অর্থে বিএনপির রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেই এটা সত্যি, কিন্তু ইশরাক হোসেনের খুবই পরিচ্ছন্ন একটি ইমেজ আছে। ইশরাক হোসেনের সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে তিনি সাদেক হোসেন খোকার সন্তান। সাদেক হোসেন খোকা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি একেবারে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায় থেকে, কর্মী পর্যায় থেকে রাজনীতি করে উঠে সর্বোচ্চ পর্যায়ে এসেছেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা করেছেন অস্ত্রে রণাঙ্গন ঢাকা শহরে। তো সেই সাদেক হোসেন খোকা যে মেয়র ঢাকা দক্ষিণে, তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকাতে যে এলাকার যে মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে বিপুল সংখ্যক মানুষ আছেন, তাদের আস্থান নেতা হচ্ছেন সাদেক হোসেন, তাদের পাশে থেকেছেন, সঙ্গে থেকেছেন। তো সেই জায়গাটিতে ইশরাক হোসেন রাজনীতিতে নতুন হলেও সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে তিনি একটি বাড়তি সুবিধা পাবেন এবং বিএনপির নেতা কর্মীদের একটা সমর্থন তো তিনি পাবেন, সেই অর্থ ওই জায়গাটিতে তার বিরোধী তেমন কোনো পক্ষ থাকবে না, এটা একটা ব্যাপার। এবং আর সেই কারণে তিনিও খুব শক্তিশালী প্রার্থী, তিনিও খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন ফজলেনুর তাপসের সঙ্গে। ফজলেনুর তাপসের সুবিধা আছে যে সাঈদ খোকনের অত্যন্ত বাজে ইমেজের পরিবর্তে আওয়ামী লীগ যে এরকম একজন মানুষকে মনোনয়ন দিয়ে সামনে আনলো, সেই সামনে আনার কারণে দুজন প্রার্থীরই এক ধরনের পরিষ্কার ইমেজ এবং ওই অর্থে সমালোচনা ছাড়া একটা জায়গায় তৈরি হয়েছে। সেই জায়গাতে যদি যদি মানুষ ভোট দিতে পারেন তাহলে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। সুতরাং প্রশ্ন হচ্ছে নির্বাচনটি
সুষ্ঠু হবে কিনা,
জনগণের ভোট দিয়ে হবে না ভোট ছাড়া হবে। ভোট দিয়ে যদি হয় তাহলে হিসাব নিঃশ্বাস করা যায়, আর যদি ভোট ছাড়া হয় তাহলে তো অন্য হিসেব, তাহলে তো অন্য আলোচনা।
আচ্ছা, আমরা একটু মনির হায়দারের বিশ্লেষণ শুনি। আপনার কাছে একই প্রশ্নে যাব যে যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে কে মেয়র হতে পারে, ইশরাক হোসেন নাকি ফজলেনুর তাপস দক্ষিণ অঞ্চলের? কিন্তু তার আগে কয়েকজন শ্রোতার মন্তব্য একটু পড়ে নিই আমি। আতাউর রহমান রঞ্জু লিখেছেন, ঢাকা উত্তর আর দক্ষিণের মেয়র কমিশনার ভালো সৎ যোগ্য, কাজ করবে, ধান্দা করবে না এমন প্রার্থী পাওয়া মুশকিল। একজন লিখেছেন, তাওহিদুল ইসলাম মাসুদ, ১৩ চট্টগ্রাম ৮ আসনে উপনির্বাচনে ভোট কেন্দ্রে আসতে পারি কিনা জানি না, কারণ রাতে যদিও আগে ভোট কেন্দ্রে ভোট হয়ে যায় তাহলে যেতে পারবো না। সজল প্রীতি লিখেছেন, পরপর ২ বার জাতীয় নির্বাচনে ভোট দিয়েছি, এবারও সুষ্ঠু নির্বাচন দেখতে পেলাম না। নির্লয় সরকার নামে একজন লিখেছেন, নির্বাচনের কথা শুনলে হাসি পায়। সুজাউদ্দিন ছোটন লিখেছেন, কেবলমাত্র রাজনৈতিক নির্বাচন নয়, বর্তমানে অরাজনৈতিক নির্বাচনে গ্রহণযোগ্যতা হারিয়েছে। আমি মনে করি নির্বাচনে বিপুল অর্থের অপচয় না করে যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিদের মনোনয়ন দেওয়া ভালো এবং এক্ষেত্রে সেনাবাহিনীর চৌকস এবং মানবিক গুণাবলীর অধিকারী কর্মকর্তাদের পদায়ন করা যায় কিনা সেটা দেখতে হবে। এরকম অসংখ্য প্রশ্ন, অসংখ্য মন্তব্য, সব পড়তে গেলে আমাদের আলোচনা হবে না। নিয়াজ মাহমুদের একটি মন্তব্য পড়ে নেই, নির্বাচন বাংলাদেশে হাসির বিষয় হয়ে গেছে, ছাত্ররা নির্বাচন কাকে বলে তা ভুলে যাবে আস্তে আস্তে, তো এত পড়তে গেলে আর আলোচনা হবে না। মনির হায়দার, ওই একই প্রশ্ন, আপনি কি মনে করেন, সুষ্ঠু যদি হয় নির্বাচন তাহলে কে হবে মেয়র ঢাকা দক্ষিণের?
আপনি যে বললেন যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই কথাটা বাংলাদেশে এখন অনেকটা কৌতুকের মতো শোনায়। তারপরেও যেহেতু আপনি বললেন, আমরা একটু পিছনে ফিরে যদি দেখি, তো প্রথমত ঢাকা নগরীকে দুভাগ কেন করা হয়েছিল? এটা তো ঢাকা সিটি কর্পোরেশন একটাই ছিল, এবং পৃথিবীতে ঢাকার চেয়ে অনেক বড় বড় নগরী, আমরা যদি দেখি নিউ ইয়র্ক কিংবা টোকিও, এই ধরনের নগরীগুলাই কিন্তু একটাই স্থানীয় সরকার, এমনকি লন্ডন। তো সেখানে ঢাকাকে দুই ভাগ করা যখন হয়েছিল, তখন সাদেক হোসেন খোকা মেয়র ছিলেন, সিটি কর্পোরেশনের যে আইন ছিল সেই আইনে তাকে অপসারণ করে প্রশাসক পোষানোর বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু আইনে কাভার করেনি বলে সেই কাজটা করা যায়নি। শুধুমাত্র সাদেক হোসেন খোকাকে মেয়রের পদ থেকে সরাবার জন্য খুবই ক্ষুদ্র স্বার্থে এই ঐতিহ্যবাহী ঢাকাকে দুটুকরো করে এখানে দুটো কর্পোরেশন চালু করা হয়েছে। এবং তারপরে আমরা জানি যে সেই নির্বাচন একতরফা হয়েছিল ভোটবিহীন নির্বাচনে ক্ষমতাসীনদের। তার মানে কি, এই বর্তমান ক্ষমতাসীনদের টার্গেট বা দৃষ্টিভঙ্গিটাই হলো যে ঢাকা নগর কর্তৃপক্ষ বা স্থানীয় সরকারে তাদের লোক থাকত। তো সেটা তারা গত প্রায় 10 বছর ধরে তারা কাজটি সফলভাবেই করেছে। আরেকটা আমরা মনে রাখতে পারি যে সাদেক হোসেন খোকা গোলাম মর্তুজা যেটা বললেন যে খুবই ডাকসাইটে মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি অত্যন্ত তৃণমূলের সঙ্গে সংযুক্ত একজন রাজনীতিক, খুবই ব্যতিক্রম ধর্মী একজন রাজনীতিক, যে কারণে 1991 সালের নির্বাচনে আমরা দেখেছি যে আজকের যিনি প্রধানমন্ত্রী সাদেক হোসেন খোকার সঙ্গে সংসদ নির্বাচন করে তিনি অনেক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তো সেই সাদেক হোসেন খোকা দীর্ঘ 5.5 বছর ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন যুক্তরাষ্ট্রে এবং আজ থেকে মাত্র 2 মাস আগে তিনি মৃত্যুবরণ যখন করেছিলেন তখন দেশে বিদেশের সমস্ত সংবাদ মাধ্যমে এসেছিল যে তাকে তার পাসপোর্ট নেই এবং তিনি যে দেশে যেতে চেয়েছিলেন পারেননি, এবং তার মৃত্যুর পরে তাকে একটা ট্রাভেল পারমিট দিয়ে তার মৃতদেহ নেওয়া হয়েছিল এবং তার স্ত্রী তাকেও পাসপোর্ট দেওয়া হয়নি এবং তিনিও ট্রাভেল পারমিট নিয়ে টেম্পোরারি ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। এই ঘটনাগুলো আমরা দেখেছি যে সাদেক হোসেন খোকা এবং তার পরিবারের প্রতি জনগণের সহানুভূতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, যে তাকে ঘিরে ঢাকায় 6টি জানাজার অনুষ্ঠান হয়েছিল এবং সেগুলো এক ধরনের নজিরবিহীন মানুষের ভিড় হয়েছিল সেগুলোতে, মানে মানুষের সহানুভূতিটা এমন পর্যায়ে গেছে। আরেকটা দিক হলো যে আমরা যদি গত 20-25 বছরের ইতিহাস পর্যালোচনা করি আমরা দেখব ঢাকার ভোটাররা তাদের মধ্যে সবসময় এন্টি ইনকাম্বেন্সি দৃষ্টিভঙ্গি বা মনোভাবটা অনেক বেশি। 91 সালে যেখানে ঢাকায় সবগুলো আসলে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছিল, 96 সালের নির্বাচনে সেখানে একমাত্র সাদেক হোসেন খোকা ছাড়া বিএনপির সমস্ত আসন হারিয়েছিল, আমরা সেটা মনে করতে পারি। আবার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 2001 সালে এসে আওয়ামী লীগ ঢাকায় একটি আসনও পায়নি। তো এই যে ঢাকার মানুষের, ঢাকার ভোটারদের যে দৃষ্টিভঙ্গি, এটা খুব পরিষ্কার। যে কোনো একজন সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ বুঝতে পারবে যে ঢাকায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ক্ষমতাসীনদের প্রার্থীর এখানে আসলে বিজয়ের কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমরা যেটা দেখি যে সুষ্ঠু নির্বাচন নিয়ে এতক্ষণ তো অনেক কথাই হয়েছে, তো এটা আমরা সবাই বুঝতে পারি আসলে যে নির্বাচনটা কিরকম হবে। তাদের প্রার্থী বদল এটা আসলে খুব বড় কোনো ঘটনা নয়, এটা তাদের একান্ত নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার। এমন না যে তারা প্রার্থী বদল করে মোটামুটি তুলনামূলক একজন ভালো ইমেজের প্রার্থী দিলে এবং ঢাকায় সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিতে যাবেন, এমন সম্ভাবনা ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসাবে আমি অন্তত দেখি না। তারা তাদের অভ্যন্তরীণ নীতি বা কৌশলের কারণে এখানে প্রার্থী বদল করেছে। কিন্তু যেটা আমরা দেখি যে এই যে সাদেক হোসেন খোকার ছেলে এখন প্রার্থী হয়েছে বা তার দল তাকে প্রার্থী করেছে, এখানে তার অভিজ্ঞতা খুব একটা নেই, কিন্তু তার দল তাকে কেন প্রার্থী করেছে, প্রার্থী করেছে দল দেখেছে যে ঢাকাবাসীর সাদেক হোসেন খোকার প্রতি যে সহানুভূতি, তাদের যে আবেগ, এইটা সাদেক হোসেন খোকার ছেলে প্রার্থী হলে তাদের দল পরিপূর্ণভাবে পাবে। সে কারণে আমরা দেখেছি যে দলের ভিতরেও এখানে তার কোনো কম্পিটিটর ছিল না, মানে আর কেউ নমিনেশনই চাই। কিন্তু একই সঙ্গে আমরা এটাও তো দেখি যে এই পরিবারের প্রতি সরকারের যে এক ধরনের আক্রোশ, যে একটা মানুষ এরকম নাম করা মুক্তিযোদ্ধা, দুঃসাহসিক মুক্তিযোদ্ধা, ক্যান্সারে আক্রান্ত হয়ে যখন তিনি মৃত্যুর শয্যায় তখন পর্যন্ত তাকে পাসপোর্ট দেওয়া হয়নি এবং তিনি পাসপোর্ট ছাড়া দেশের মাটিতে ফিরে গেছে, তার স্ত্রী একজন নিরীহ মহিলা যিনি কোন রাজনীতির সঙ্গে দূরতম কোনো সম্পর্কও নাই, তাকে পাসপোর্ট দেওয়া হয়নি, আমি জানি না দেশে গিয়েছেন প্রায় 2 মাস এখন তাকে পাসপোর্ট দেওয়া হয়েছে কিনা। তো এই যে এই পরিবারটার প্রতি সরকারের যে আক্রোশমূলক একটা মনোভাব বা আচরণ, এগুলো তো আমার কাছে মনে হয় যে এক ধরনের ইঙ্গিত বহন করে যে এইখানে আসলে সে ধরনের কোনো সম্ভাবনাই নাই।
আচ্ছা, দেখা যাক, দেখি নির্বাচন
হবে এবং একটা সুষ্ঠু ফলাফল এখানে আমরা আশা করি।
নির্বাচনের দিন যত আগাবে তত এটা আরো পরিষ্কার হবে। আচ্ছা, আমরা এবার একটু আমাদের আজকের প্রসঙ্গে যাই, যে সালতামামি কি হলো। মোটামুটি আমাদের হাতে আরো 7-8 মিনিট সময় আছে, আমি চিত্রিতা সান্যালের কাছে একটু তিনটা বিষয়ে বলে তারপরে আসছি। এক নম্বর হলো যে মোটা দাগে পৃথিবীতে বড় যে ঘটনাগুলো 2019 সালে ঘটেছে তার মধ্যে আমাদের বাংলাদেশের জন্য যে ইন্টারন্যাশনাল কোর্টে রোহিঙ্গা বিষয়ক মামলা সেটি একটি, তারপরে আপনার যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইম্পিচমেন্ট, হংকং প্রোটেস্ট এবং ইন্ডিয়ার এনআরসি নিয়ে যে ঝামেলাটা হচ্ছে নাগরিকত্ব বিল নিয়ে। আমি একটু চিত্রিতা সান্যালের কাছে প্রশ্ন করতে চাই যে এই বিশেষ করে এনআরসি বিষয়টা নিয়ে ইন্ডিয়া উত্তপ্ত, বেশ কয়েকটি সিটিতে সংঘর্ষ সংঘাত হয়েছে এবং মনে হয় 20-25 জনের মতো মারাও গেছেন। আপনার কি মনে হয় যে ইন্ডিয়া এই বছরের সবচেয়ে বড় ঘটনা কি কি ছিল এবং এই এনআরসির সমাধান কি? চিত্রিতা সান্যাল আছেন? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় লাইন কেটে গেছে। গোলাম মুর্তজা, এই একই প্রশ্ন আপনাকে করলাম, চিত্রিতা সান্যালের লাইনটি কেটে গেছে।
মানে ভারতের প্রেক্ষিতে আপনার প্রশ্নটি, তাই তো?
আমি তো তিন চারটা বিষয় উল্লেখ করলাম যে ভারতের এনআরসি নিয়ে বাংলাদেশ, গত সপ্তাহে বিএনপিও একটা স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশ মনে হয় এন্ডোর্স করছে, প্রতিবাদ করছে না।
ভারত যখন প্রথম আসামে নাগরিক পঞ্জি করতে যায়, সেই সময় থেকেই মূলত আন্দোলনটি ছিল যে বাঙালি অর্থাৎ বাংলাদেশিরা আসামে এসেছে, অবৈধভাবে এসেছে, তাদেরকে তাড়ানোর জন্য যে দীর্ঘ বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এনআরসি বা নাগরিকপঞ্জী। তখন থেকেই বাংলাদেশে আমরা একটা আলোচনা কথা বলার চেষ্টা করেছিলাম যে ভারত যে এখন এই যে নাগরিকপঞ্জী করছে এবং বলা হচ্ছে এরা অবৈধ বাংলাদেশি এবং এদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সেইখানে আমাদের সরকারের একটা অবস্থান থাকা উচিত, কথা বলা দরকার। কিন্তু সরকারের পলিসি ছিল যে না, যেহেতু ভারত বলছে এটা তার অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশ এক্ষেত্রে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, সুতরাং আমরা এই বিষয় নিয়ে কথা বলতে যাব না। এর ধারাবাহিকতায় ভারত যখন আরেকটু এগিয়ে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন করলো, তখন দেখা গেল যে বাংলাদেশেও সত্যিকার অর্থে এক ধরনের কি বলবো উদ্বেগ তৈরি হলো এবং সরকারি পর্যায় থেকেও আমরা নানা রকমের ভাষ্য শুনলাম। এবং সেই জায়গা থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা সময় বললেন যে অবৈধ বাংলাদেশি যদি ভারতে থাকে তাহলে আমরা ফেরত নিত। এখন এটি একটি কথা। আর একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে ভারত থেকে মাঝে মধ্যে পুশব্যাক করা হচ্ছে কিছু বাংলাদেশি, কিছু মানুষকে বলা হচ্ছে এরা ভারতে অবৈধ বাংলাদেশি। এখন এই জায়গাটাতে আমাদের অবস্থানটা হচ্ছে যদি সত্যিই ভারতে বাংলাদেশের মানুষ থেকে থাকেন, অবৈধভাবে থেকে থাকেন, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে ঘোষিতভাবেই তাদেরকে ফেরত নেওয়া উচিত। কিন্তু ঘোষিতভাবে ফেরত না নিয়ে পুশব্যাক করবে বাংলাদেশ তাদেরকে, এদিকে বিজেপি তাদেরকে গ্রেফতার করবে, আবার সরকার অস্বীকার করবে, এটি খুবই কি বলে কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় না। আর এনআরসির প্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে যেটা শুরু হয়েছে সেটা ভারতের যে এত বছরের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, ইনস্টিটিউশনাল যে প্রাতিষ্ঠানিক যে ভিত্তি, সেই ভিত্তিকে এক ধরনের নাড়িয়ে দিয়েছে। এবং নরেন্দ্র মোদীর সরকার কোনোভাবেই চিন্তা করেনি যে এই এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষিতে তাদের এত বড় অবস্থায় যেতে হবে, এত বড় দুশ্চিন্তায় পড়তে হবে।
জি আচ্ছা,
এটি একটি ব্যাপার।
আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই যে 2019 সাল শুরু হয়েছিল বাংলাদেশের 2018 সালের নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগই আবার নতুন করে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং মোটামুটি অনেক সমালোচনা থাকার পরেও যে কিছু কাজ হয়েছে, সাফল্য ব্যর্থতা তো আছেই, সব মূল্যায়ন করা তো কঠিন, কিন্তু তারপরেও দুর্নীতি বিরোধী যে অভিযান আওয়ামী লীগ সরকার চালিয়েছেন, শেখ হাসিনা সরকার চালিয়েছেন, তারপরে সফল একটি সম্মেলন করেছেন, তারপরে আরো কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, এই সবের পরও সফলতা ব্যর্থতা যদি মূল্যায়ন করতে বলি বাংলাদেশের, মনির হায়দারের কাছে আসছি, কি কি বলবেন আপনি?
আসলে গত বছর এই দিন মানে 2018 সালের 31 ডিসেম্বর পার হয়ে তো আমরা আপনার 29 ডিসেম্বর 30 ডিসেম্বর পার হয়ে তো আমরা নতুন বছরে আসলাম।
জি,
তো সেই নতুন বছরে পা রাখার মুহূর্তটা, এটা বাংলাদেশের জাতীয় জীবনে এমন এক অভিজ্ঞতা, এটা এক কথায় অভূতপূর্ব যে 30 ডিসেম্বর একটি নির্বাচনের তারিখ ঘোষিত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে এটা এখন আর গোপন নেই, এটা সকলেই জানেন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে আসলে কথিত সেই ভোটের কাজটি 29 ডিসেম্বর রাতে সম্পন্ন হয়ে গেছে। কিন্তু সত্যটা হলো যে 29 ডিসেম্বর রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটার মধ্য দিয়ে নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়নি, জয় পরাজয় নির্ধারিত হয়, কারণ নির্বাচনের ফলাফল বা জয় পরাজয় তারও নির্ধারিত হয়েছে, বরং ওই দিন রাতের এবং পরের দিন দিনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কফিনে মানে শেষ পেরেকটি এমন ভাবে ঠোকা হয়েছে
এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের এই যে প্রায় অর্ধ শতাব্দীর যে বয়স, এর মধ্যে সবচাইতে ক্ষমতাসীন রাজনৈতিক মহল, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং রাষ্ট্রের অপরাপর সংস্থা, তারা সত্যিকার অর্থে এক অভূতপূর্ব ঐক্যবদ্ধ চেষ্টার মধ্য দিয়ে এক গুরুতর অপরাধ সংঘটন করেছেন বাংলাদেশের জাতীয় জীবনে, যার ফলে পরবর্তী পুরো বছর জুড়ে আমরা দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে অপরাধ বা অন্যায় এটা অনেকটা সহজ পর্যায়ে চলে গেছে এবং এটার বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়া বা এগুলো নিয়ে কথা বলা সেই জিনিসটা নাই বললেই চলে।
জি, অনেক ধন্যবাদ। আমি
সবচাইতে ভয়ঙ্কর হলো যে বাংলাদেশের সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের কর্মকাণ্ড এমন ভাবে শেষ হয়ে গেছে যে আমরা যদি সেই তিন দশক আগের কথা মানে মনে করতে চাই, যে পটুয়া কামরুল হাসান তিনি যে বলেছিলেন যে দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে, আজকের বাংলাদেশে কি আমরা এরকম একজন মানুষও খুঁজে পাবো যিনি সাহস দিয়ে পরিষ্কার করে এ ধরনের একটা কথা বলতে পারবেন?
জি, অনেক ধন্যবাদ মনিরাদা। আমাদের আসলে
মুক্তিযুদ্ধের স্বপ্ন কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে,
শেষ করতে হবে। গোলাম মুর্তজা, যদি এক মিনিটের মধ্যে কিছু বলেন।
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুশাসনের খুব বড় রকমের ঘাটতি, এবং সুশাসনের ঘাটতি থাকার ফলেই দুর্নীতির একটা ব্যাপক বৃদ্ধি। দুর্নীতি বিরোধী অভিযানের নামে যা করা হয়েছে সেটা আসলে দুর্নীতি বিরোধী অভিযান না, এক ধরনের ক্যাসিনো বিরোধী অভিযান বলতে পারেন। তার মধ্যে দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি এবং সুশাসন থেকে আমরা বহু দূরে চলে গেছি।
আমরা 2020 সাল
সবচেয়ে বড় সমস্যা।
জি, আমরা নতুন বছরে আপনার এই মন্তব্য যেন সত্যি হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয় সেই কামনা করব। সুপ্রিয় শ্রোতা মনির হায়দার, গোলাম মর্তুজা এবং চিত্রিতা সান্যাল, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।